السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. ذكر لتبين للناس ما نزل إليهم. وقال رسول الله صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. وقال أيضا: إن العبد ليصلي الصلاة ما يكتب له منها إلا عشرها، تسعها، ثمنها، سبعها، وسدسها، خمسها، ربعها، ثلثها، نصفها، إلى آخر الحديث. الحمد لله، الله رب العالمين তার সেই বিশেষ মেহেরবানিতে আজকে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও কোরআন এবং হাদিসের আলোকে দ্বীনের কিছু আলোচনা করা এবং শোনার যে তৌফিক দান করেছে সেজন্য বলি আলহামদুলিল্লাহ। সলাত বা নামাজ বিষয়ে আমাদের ধারাবাহিক যে আলোচনা চলতেছে, আজকে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে নামাজ বা সলাত সহি হওয়ার শর্তগুলি আমরা জেনেছি। এরপরে আমরা দ্বিতীয় পর্বে যেটা আমরা শুরু করেছি সেটা হলো যে নামাজ কবুল হওয়ার শর্তগুলি কি, বা নামাজ পড়ে যে ফায়দা এই ফায়দাগুলি আমরা কেন পাই না, এর মানে নামাজ কবুল হয় না। আর কবুল না হওয়ার কারণ বা ফায়দা না পাওয়ার কারণ বা উপকার না হওয়ার কারণ একটি হলো যে আমাদের নামাজ বা সালাতগুলি এর মধ্যে খুশু এবং খুজুর অভাব রয়েছে। এর আগের সপ্তাহে আমরা বা এর পূর্বের আলোচনায় আমরা খুশু এবং খুজু এর অর্থ কি, এর প্রয়োজনীয়তা কি, এর গুরুত্ব কি, এবং কিভাবে বা কি করলে আমরা সত্যিকারে নামাজের মধ্যে সালাতের মধ্যে খুশু এবং খুজু করে আমরা সত্যিকারে একটা জিন্দা এবং সঠিক নামাজ পড়তে পারি। আজকে দ্বিতীয় যেটি কারণ ছিল আমরা এর আগে নির্দিষ্ট করেছিলাম সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী সালাত না হওয়া বা না আদা করা। সালাত পড়ি কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই তরিকায় সালাত আদায় করা উচিত সহি তরিকা আমাদের জানা না থাকার কারণে আমাদের নামাজ হয়তো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, আর এই জন্য এর ফায়দা আমরা বা উপকার আমরা উপলব্ধি করতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা প্রতিটি আমল কবুল হওয়ার জন্য একটা বিশেষ শর্ত। আমরা সবসময় আলোচনা করে এসেছি যে কোনো আমল কবুল হওয়ার জন্য শর্তগুলির মধ্যে বিশেষ শর্ত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ তরিকা অনুযায়ী আমাদের সে আমলটি হতে হবে। হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাই, সর্বশেষ ইমাম যিনি, 241-এ যার ইন্তেকাল, তৃতীয় শতাব্দীর তাবে তাবিদের যিনি অন্তর্ভুক্ত, ইমাম আহমদ বিন হাম্বাল একটি হাদিস বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এমন একটা সময় আসবে আমার উম্মতের যখন তারা নামাজ বা সালাত কায়েম করবে কিন্তু সালাত আদা বা কবুল হবে না। উনি আশ্চর্য হয়ে বলছেন যে আমি আমার জিন্দগিতে, কখনকার কথা এটা, তৃতীয় শতাব্দীর কথা, আমি 100টি মসজিদে নামাজ আদা করেছি, সালাত কায়েম করেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের যে পদ্ধতি সেই পদ্ধতি আমি পাই নাই। সুবহানাল্লাহ। আজ থেকে 1150-1150 বছর আগে তাবেঈদের যুগে, তাবে তাবেঈনদের যুগে, হযরত ইমাম আহমদ বিন হাম্বাল যিনি 1,000,000 হাদিসের হাফেজ ছিলেন, ইমাম বুখারীর শিক্ষক, ইমাম বুখারী এক জায়গাতেই বসে নামাজ সংক্রান্ত 10,000 হাদিস মুখস্থ শোনাতে পারতেন, যিনি 600,000 হাদিসের হাফেজ ছিলেন, তার উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বাল যিনি হাদিসের সবচেয়ে বিশেষজ্ঞ, সব ইমামদের চাইতে যিনি বেশি জানতেন হাদিস বিষয়ে, যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস উল্লেখ করে যেমন একটি সময় আসবে যে মানুষ নামাজ বা সালাত কায়েম করবে কিন্তু তাদের সালাত হবে না। এই হাদিস মুসনাদ আহমদে উল্লেখ করার পরে বা ওনার কিতাব কিতাবুস সালাহ মা ইয়ালজামু ফিহা একটা রিসালার মধ্যে উনি বলছেন যে একশতটি মসজিদে আমি নামাজ কায়েম করেছি আদা করেছি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক পদ্ধতি অনুযায়ী মানুষকে নামাজ পড়তে আমি দেখি নাই। আর আজকে আমরা কতদিন পরে, যখন কোন মাজহাব তৈরি হয় নাই, যখন কত এখন যে ফিতনা তখন এত ফিতনা ছিল না, যখন কোন তরিকার নামে কোন কিতাব লেখা হতো না, সেই যুগের কথা তিনি আশ্চর্য হয়ে বলছেন। বন্ধুগণ, সালাত এমন একটি ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে, এর আগে আমরা জেনেছি মেরাজের রাত্রিতে সপ্ত আকাশে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ মেহমান করে নিয়ে গিয়ে তাকে নামাজ দিয়েছিলেন। এই সালাতের পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রিল আলাইহিস সালামের মাধ্যমে তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছিলেন। অন্য কোন ইবাদত কিন্তু সরাসরি আল্লাহ শিক্ষা দেন নাই, জিব্রিল আলাইহিস সালাম নিঃসন্দেহে আল্লাহর কাছে শিখেছেন, কারণ জিব্রিল নিজেই শিকার কোনো বুদ্ধি নেই। জিব্রিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতের পূর্ণাঙ্গ পদ্ধতি শিক্ষা দিয়েছেন, আর সেই পদ্ধতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা ইকরামকে শিক্ষা দিয়েছেন। সাহাবা ইকরাম তাদের শাগরিদ তাবেদেরকে তাবে তাবেদেরকে এইভাবে একের পর এক আজকে হাদিস গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ পদ্ধতি রয়েছে না নাই, নিঃসন্দেহ রয়েছে, নিঃসন্দেহ রয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন লাং তাদিল্লু তারা তুফিক আমরাইন, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যদি তোমরা এই দুটাকে মজবুত করে ধরো লাং তাদিল্লু তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুটি কি? কোরআন এবং এজন্য বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ইরশাদ করছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে যা নাযিল এবং তাদের তরিকা মানতে মানো না, কালিলাম মা তাযাক্কারুন, কিন্তু খুব কম মানুষই আছে যারা নসিহত গ্রহণ করে, কম মানুষই আছে যারা সরাসরি আল্লাহর দেওয়া ওয়াহি মাতলু কোরআন এবং ওয়াহি গায়র মাতলু হাদিসকে মানেওয়ালা খুব কমই হয় সর্বযুগেই। এই জন্য বন্ধুগণ সালাতের পদ্ধতি সঠিকভাবে জানা এবং সেই অনুযায়ী আদা করা সালাত কবুলের বিশেষ শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে জনৈক সাহাবী এসে নামাজ বা সালাত আদা করে জামাত হয়ে গিয়েছিল, রাসূল বসেছিলেন, সালাত আদা করে রাসূলকে এসে সালাম দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন ইরজে, ফিরে যাও, ফসল্লি, নামাজ আদা করো আবার, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজই পড়ো নাই। এর আগে হাদিসটা আপনার উল্লেখ করেছিলাম, হে আমার সাহাবী ফিরে যাও, সালাত আবার আদা করো, তুমি নামাজই পড়ো নাই, তিনি বললেন না যে তোমার নামাজ হয় নাই, কথাটা ভালো করে বুঝেন, এর যে ফসল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও সালাত আবার আদা করো, তুমি সালাত আদা করো নাই। এইভাবে এক তিনবার চারবার সাহাবি বারবার নামাজ আদা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি গিয়ে সালাম দিচ্ছেন, উত্তর দিয়ে বলছে যাও, পরে বললেন ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে তো আমি ভালো জানি না। এরপরে তিনি সালাতের পদ্ধতি জানাই দিলেন, যেই পদ্ধতি আমরা ইনশাআল্লাহ আলোচনায় করব। বললেন সালাতের মধ্যে এতেদাল, ইতমিনান, রুকু, সিজদা, দোয়া ঠিকমতো না পড়লে সে নামাজ হবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই সালাত সাহাবা ইকরামকে সঠিকভাবে শিক্ষা দেওয়ার জন্য একবার তিনি বা জামাত মিম্বারের উপরে উঠে নামাজ আদা করলেন। সবকিছু রুকুজ আপনার তেলাওয়াত সবকিছুই মেম্বারের উপরে, সেজদার সময় ওই মেম্বার থেকে নেমে পিছন মুখে নেমে তারপরে সেজদার নেমে এরপরে তিনি সেজদার শুধু মাটির মধ্যে করলেন, বাকি সালাতের সবকিছু আদা করলেন কিসে? মেম্বারে উঠে। এবং বললেন ইন্নামা সানাতু হাযা লিতাতাম্মু বি, এটা কেন করলাম হে সাহাবা ইকরাম, এইভাবেই তোমরা সবসময় সালাত আদা করবে তা না, বিশেষ একটা উদ্দেশ্য, সেটা হলো এইভাবেই করলাম লিতাতাম্মু বি, যাতে করে তোমরা আমার ইতমাম করতে পারো, আমাকে ফলো করতে পারো, ওয়ালি তাআল্লামু সালাতি, এবং তোমরা আমার সালাতকে শিখে নিতে পারো, আয়ত্ত করে নিতে পারো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন বুখারী শরীফের সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে সাহাবা ইকরাম বা হে আমার উম্মত, আমি রাসূল যেভাবে সালাত আদা করি কায়েম করি হুবহু ওইভাবে তোমরা সালাত আদা করো কায়েম করো। তাহলে নিঃসন্দেহে সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক পদ্ধতিতে আদা করা অত্যন্ত আমাদের জরুরি। বিশেষ করে একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল আবদা লা ইউসাল্লি সালাতা মা ইউক্তাবু লাহু মিনহা ইল্লা উশরুহা। আল্লাহর বান্দা সালাত আদা করে কিন্তু তার জন্য কেউ আছে যার নামা সালাতের দশ ভাগের এক ভাগ লেখা হয়, কয় ভাগ নাকি পায়? দশ ভাগের এক ভাগ। তুস ওহা, কেউ আছে নয় ভাগের এক ভাগ। সুমনোহা, কেউ আট ভাগের এক ভাগ। সুব ওহা, সাত ভাগের এক ভাগ কেউ আছে। সুদ সোহা, কেউ আছে ছয় ভাগের এক ভাগ। খুম সোহা, কেউ আছে পাঁচ ভাগের এক ভাগ। রুব ওহা, চার ভাগের এক ভাগ। সুলু সোহা, তিন ভাগের এক ভাগ। নিঃসোহা, অর্ধেক। নিঃসন্দেহে তাহলে সলাৎ সবারই, যদিও মনে করে ধরে আমরা যে এর যে সওয়াব রয়েছে, এর যে আদা করার পদ্ধতি রয়েছে, এই পদ্ধতির মধ্যে ত্রুটি হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু নামাজ বা সলাৎ আদা করতে না পারার কারণে সুন্নত ওয়াজিব ফরজ মুস্তাহাব রুকুন যা কিছু আছে সবকিছুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি পদ্ধতি অনুযায়ী আদা না করার কারণেই এই ভাগ, ঠিক কিনা? নিঃসন্দেহে আমরা যখন সালাত পড়ি আমাদের দিল চাই ওই পুরো পুরি যেন আমরা কি সালাতের সওয়াব আমরা পাই, ঠিক কিনা? আপনারা সেটা আপনাদের আগ্রহ আছে তো না নাই? সালাতের পদ্ধতি আদা করার আগে আপনাদেরকে দুইটা কথা বলে রাখা উচিত, সেটা হলে কারণ যখনই আমরা পদ্ধতি শুরু করব তখন দেখবেন যে আমাদের প্রচলিত সালাতের মধ্যে আর সহি হাদিসের মাধ্যমে যে সালাত পাওয়া যায় অনেক কিছু গরমিল পাওয়া যাবে, ঠিক কিনা? এই জন্য আপনাদের আবারও একটু মানে নতুন করে আপনাদের ব্রেনের মধ্যে ওই কথাটা দিতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি সঠিক, যেটা সহি হাদিস আছে সেটাই, ঠিক কিনা? সহি হাদিস মানে রাসূল করেছেন, জয়ীফ হাদিস মানে কিছু জয়ীফ আছে যার কোনো পাত্তাই নেই, আর কিছু জয়ীফ আছে যেগুলি হতে পারে যে রাসূল করেছেন, হতে পারেছেন করবেন, না রাসূল করেছেন সেটা করবেন। এই জন্য কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের বাণীকে অনুসরণ করা, মা আতাকুমুর রাসূল ফাখুদু ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুদু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দেয় তাই গ্রহণ করো, রাসূল যা ছাড়তে বলে তা পরিহার করো। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয়েছে তাই অনুসরণ করো, সেটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতের অনুসরণ, আলাইকুম বি সুন্নতি, আমার সুন্নতকে তোমরা মজবুত করে ধরবে, তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে গেলাম এই দুইটাকেই ধরবে মজবুত করে। সেদিন কোন জয়ীফ হাদিস ছিল নাকি? যেদিন রাসূল ইন্তেকাল করেছেন সেদিন জয়ীফ বলে কোন জিনিস ছিল? পরবর্তীতে জাল হাদিস বলে কোন জিনিস ছিল? সেদিনকে কোরআন হাদিস ছাড়া অন্য কোন জিনিস ছিল? কোন মাযহাব ছিল? কোন ইমাম ছিল? এই জন্য বন্ধুগণ আমাদের চারজন যে শ্রদ্ধেয় ইমাম তাদের দিকে যদি আমরা দেখতে যাই সকলেই আমাদের সুন্নতের অনুসরণ এবং সুন্নতের পরিপন্থী যে কোনো ফতোয়াকে পরিহার করার জন্য তারা আমাদেরকে আদেশ করেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যায়াতটি আপনাদের একটু আগে পড়েছিলাম, আয়াতের মধ্যে একটু ভুল হয়ে গেছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন, ওখানে তাত্তাকে যা বলে ফেলছিলাম বলে, ওয়া লা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন, সূরা আরাফ তিন নম্বর আয়াত, যে তোমরা তোমাদের পূর্বের পক্ষ থেকে যা আসে তারই অনুসরণ করো এবং তোমাদের আল্লাহ ছাড়া অন্য কাউদেরকে ওয়ালি বানাই নিও না। এ পর্যায়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইদা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি, যে সহি হাদিস পেয়ে যাও তাহলে সেটাই আমার মত। তাহলে মনে করেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোনো ফতোয়া যদি জয়ী হাদিসের মাধ্যমে আসে এর বিপক্ষে যদি সহি হাদিস আসে কোনটা মানবেন? তাহলে ইমাম আবু হানিফাকে ছোট করা হলো না, তাকে আসলে মানা হলো? মানা হলো, ইমামদের ওজর আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লা ইয়াহিল্লু লি আহাদিন, উপরের উক্তিটা কোথায় রয়েছে? এটা হাশিয়াত ইবনে আবেদিন প্রথম খণ্ড 63 পৃষ্ঠা, রুস্তুমুল রাসমুল মুফতি প্রথম খণ্ড 4 পৃষ্ঠা, এ ধরনের আপনার ইকাদুল হুমাম 62 পৃষ্ঠা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আরো ইরশাদ করছেন, লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাযনা। ওই ব্যক্তির আমার কথা গ্রহণ করা হারাম, জায়েজ না, হালাল না, যতক্ষণ পর্যন্ত না জানবে আমি ইমাম আবু হানিফা কোথা থেকে এই কথাটা গ্রহণ করেছি, কোথা থেকে মানে কোন কোরআনের আয়াত বা কোন হাদিসের ভিত্তিতে গ্রহণ করেছি। অর্থাৎ বিনা দলিলে আমার কোন কথাকে গ্রহণ করা হারাম, হালাল নয়। অন্য বর্ণায় বলছেন, হারামুন আলা মান লাম ইয়ার দলিল আইয়ুফতিয়া বিকালামি, আমার দলিল না জেনে শুধুমাত্র আমার কথার উপরে ফতোয়া দেওয়া হারাম। বললেন, কারণ আমার কথার মধ্যে ভুল থাকতে পারে। অন্য বর্ণায় বলছেন, ফাইন্নানা বাশার, আমরা তো একজন মানুষ, নাকুলুল কাওল আল ইয়াউমা ওয়া নারজু আনহু গাদা, আজকে একটা ফতোয়া দিই, কালকে ওটাকে কি করি পরিবর্তন করে ফেলি। অন্য বর্ণায় বলছেন, ওয়াই হাকা ইয়াকুব আবা ইয়াকুব ইয়া ইয়াকুব, আবু ইউসুফ তার প্রধান শাগরিদ তাকে বলছেন, ওয়াই হাক, তোমার খারাপ হোক মন্দ হোক, লা তাকতুব কুল্লামা তাসমা মিন্নি তাসমাউ মিন্নি, যা শুনো আমার কাছ থেকে তাই লিখো না, ফা ইন্নী কাদ আরার রায় আল ইয়াউমা ওয়া আতরুকুহু গাদা, আর আজকে একটা ফতোয়া দিই, একটা আজকে মন্তব্য করি, কালকে ওটা কি করি বাদ দিয়ে দিই, ওয়ার আল রায় গাদান ওয়া আতরুকুহু বাদা গাদ, আগামীকালকে একটা বলি পরশুদিন সেটাকে বাদ করে দিই, চেঞ্জ হয়ে যায়। কেন? হয়তো একটা রায় চিন্তা করে বলেছেন, হাদিস পেয়েছেন উল্টা বাদ দিয়ে দিয়েছেন, হয়তো একটা জয়ীফ হাদিসের ফতোয়া দিয়েছেন পেয়ে গেছেন সহিহ বাদ দিয়ে দিয়েছেন জয়ীফ, বুঝতে পেরেছেন, হয়তো একটা মুরসাল হাদিসের ফতোয়া দিয়েছেন পেয়ে গেছে মারফু হাদিস বাদ দিয়ে দিয়েছেন। কারণ তাদের যুগটা ছিল কি, তখন হাদিস গুলি একত্রিত হয় নাই। ইমাম আহমদ বিন হাম্বল যেভাবে 10 লক্ষ হাদিসের হাফেজ, এর মানে আরো কত হাদিস ছিল তার কাছে তাহলে? কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে তখন হাদিস সংকলনই শুরু হয় নাই, বিক্ষিপ্ত। এই জন্য বন্ধুগণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই অন্য জায়গায় বলছেন, ইদা কুলতু কাওলান ইউখালিফু কিতাবাল্লাহি তাআলা ওয়া খাবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতরুকু কাওলি, আমি যদি কোনো কথা বলে যাই, হে আমার শাগরিদরা, হে আমার অনুসারীরা শুনে রাখো, সেই কথাটা যদি আল্লাহর এবং রাসূলের হাদিস এবং কোরআনের বিরোধী হয়, উল্টো হয়, ফাতরুকু কাওলি, তাহলে আমার কথাকে তোমরা ছেড়ে দাও। কোন একজন ইমাম বলতে পারেন যে আমার কথা মানিও আর কোরআন হাদিস বাদ দিও? বলতে পারে এই ধরনের মানুষ ইমাম হতে পারে? কখনোই না। এই জন্য স্পষ্ট কথা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই একই ভাবে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই বলছেন, ইন্নামা আনা বাশারুন উখতি আওসিফ, আমি একজন মানুষ, ভুল করি ঠিকও করি, ফানদুরু ফি রাই, আমার মতামতগুলিকে দেখো তোমরা, কুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাখুযু, যেই মতগুলি আমার কোরআন হাদিস মুয়াফিক হয় সেটাকে গ্রহণ করো, কুল্লু মা লাম ইউয়াফিকিল কিতাব ওয়াস সুন্নাহ ফাতরুকু, যেটা কোরআন হাদিসের সঙ্গে মিল হয় না সেটাকে ত্যাগ করো। অতি স্পষ্ট কথা, লাইসা আহাদুন বাদা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা ওয়া ইউখাযু মিন কওলিহি ওয়া ইউতরাক ইল্লা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতিরেকে প্রতিটি মানুষের কথা গ্রহণ করাও যায়, ত্যাগ করাও যায়। অর্থাৎ গ্রহণ করা যাবে যদি মিল হয় কোরআন হাদিসের সঙ্গে, আর যদি মিল না হয় তাকে ছেড়ে দিতে হবে। ইবনে ওয়াহাব বলছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ফতোয়া দিতেন যে পায়ের আঙ্গুলি আছে না, এর খিলাল করার দরকার নেই, তো যখন খিলাল করার প্রয়োজন নেই এই ফতোয়া তিনি দিতেন। তো লোকজন যখন চলে গেল তখন তাকে আমি একাই জিজ্ঞেস করলাম, হে ইমাম মালিক, লোকজনের সামনে বললেন না, দেখেন আদব, সবার সামনে বললে ইমাম এর মধ্যে পড়ে যাবেন, জিজ্ঞেস করলেন লোকজনের সামনে যে কি, বললো যে না আমি খিলাল করা এটা নাই, দলিল নাই, বা এটা যায় মানে এটা প্রয়োজন নেই। তো লোকজন যখন চলে গেল, ইবনু ওয়াহাব বলছেন, ফাকুলতু লাহু ইন্দানা ফি যালিকা সুন্নাহ, হে ইমাম মালিক, খিলাল করতে হবে পায়ের আঙ্গুলি, আমার কাছে সুন্নত আছে, দলিল আছে রাসূলের। ফাকালা ওয়া মা হিয়া, বললেন ইমাম, বলছেন কাকে, ইবনু হাবকে, মালিক, কুলতু হাদাসানা লাইস ইবনু সাদ ওয়া ইবনু লাহিয়া ওয়া আমর ইবনু আল হারিস আন ইয়াজিদ ইবনা আমর আল মুআফিরি আন আবি আব্দুর্রহমান আল হুবালি আন আল মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ আল কুরাশি ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াদুলুকু বি খিনসারি মা বাইনা আসাবি রিজলাই, হাদিস শুনাই দিলেন। মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ আল কুরাশি বলছেন যে আমি রাসূলকে দেখেছি যে আল্লাহর রাসূল এই খিনসার কনিষ্ঠাঙ্গুল দিয়ে তার পায়ের আঙ্গুলের খিলাল করেছে। فقال ان هذا الحديث حسن, আরে এটা সুন্দর হাদিস, এটা হাসান হাদিস, গ্রহণযোগ্য হাদিস, ওমা সামিতু বিহি কাত্তু ইল্লা সা, এই মুহূর্তে শুনে এর আগে আমি কোনদিন হাদিস শুনি নাই। সুম্মা সামিতুহু বাদা যালিক ইউসআল ফায়ামুরু বিতাখলিলিল আসাবি। ইবনে আহাব বলছেন যে এরপরে যখন তাকে ফতোয়া জিজ্ঞেস করা হতো আঙ্গুল খিলালের ব্যাপারে, তারপরে তিনি ফতোয়া দিতেন। আল্লাহু আকবার, বুঝতে পারলেন? এই ছিল ইমামদের। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি একই ভাবে বলছেন, আজমা আল মুসলিমুনা আলা আন্না মান ইসতাবানা লাহু সুন্নাহ আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াহিল্লু লাহু আন ইয়াদা লিকাউলি আহাদ। সকলেই মুসলমানরা একমত, ইজমা হয়েছে যে ব্যক্তি রাসূলের কোন সহি সুন্নাত পেয়ে যাবে, ওই সুন্নাতকে আমল করা তার উপরে ওয়াজিব হয়ে যাবে। কোন ব্যক্তির কথার কারণে সেই সুন্নাতকে ছাড়া তার জন্য হালাল হবে না। বুঝতে পারছেন? ঠিক এইভাবে ইমাম ওইভাবে বলছেন, যা সাহলা ইসবাহ মাযহাবি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতই কাল বলছেন। কি বলছেন? সহি হাদিস বলে সেটা আমার মাযহাব। যে কোনো মাসালা এইভাবে ইমাম, আমরা মানে কিছু কিছু বলতেছি, অনেক কথাই আছে তাদের। ইমাম আহমদুল হাম্বাল ঠিক একই ভাবে বলছেন। কি বলছেন? লা তুকাল্লিদুনি, লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদ মালিকান ওয়ালা শাফি ওয়ালা আউযাই ওয়ালা তাওরি ওয়া খুদ মিন হাইসা আকাদু। আমার তাকলিদ করো না, ইমাম আহমদুল হাম্বাল বলছেন। ইমাম মালিকের তাকলিদ করো না। তাকলিদ মানে বিনা দলিল কাউরি কথা গ্রহণ করা, দলিল ভিত্তিক গ্রহণ করো। ইমাম শাফির তাকলিদ করো না, ইমাম আউযাইর তাকলিদ করো না, ইমাম সাউরির তাকলিদ করো না। যেখান থেকে তারা গ্রহণ করেছে ওখান থেকেই তোমরা গ্রহণ করো। কোথা থেকে গ্রহণ করেছেন? কোরআন এবং হাদিস থেকে। ঠিক এইভাবে অন্য জায়গায় বলছেন, রায়ুল আউযাই ওয়া রায়ু মালিক ওয়া রায়ু আবি হানিফা কুল্লুহু রায়। ইমাম আউযাইর যেটা মতামত সেটা মত, মত ইমাম মালিকের মত একটা মত, ইমাম আবু হানিফার একটা মত, সবগুলোই মত। ওয়া হুয়া ইনদি সাওয়া, সবগুলি আমার কাছে সমান। ওয়া ইন্নামাল হুজ্জাতু ফিল আসার, হুজ্জাত বা দলিল কিসে? আসার মানে হাদিসে। এই জন্যে বন্ধুগণ, ইমামরা সকলেই একমত, যখন আমাদের কাছে কোরআন এবং হাদিস স্পষ্ট হয়ে যাবে, তখন কোনো ব্যক্তির কথা বা কোনো দেশাচার বা দেখা দেখি বা হাদিস বাদ দিয়ে বাজারের কিছু বই থেকে, আমাদের দেশে আজকাল যেরকম মকসুদুল মোমিনিন যদি কেউ পড়ে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের 50% পাবে না ইনশাআল্লাহ। এইভাবে আরো যে সমস্ত বাজারের অনেক নামাজ শিক্ষা রয়েছে, যে নামাজ শিক্ষাগুলি পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের সহি তরিকা যেটা, সেটা পাওয়া বড় কঠিন হয়ে যাবে। এজন্য আমরা সালাতের সঠিক পদ্ধতি বর্ণনা করার আগে বলবো এই কথা, যে আমরা সকালে যদি একমত হয়ে যাই, একমত হয়ে যাই মানসিকভাবে যে আল্লাহ এবং রাসূলের সহি হাদিস মোতাবেক যেটা আমরা পাবো ওটা আমরা আমল করব, বা সেটাই সঠিক। একজন যদি আমল করতে নাও পারে, মানসিকভাবে কমপক্ষে প্রস্তুত থাকা উচিত যে এটা সঠিক। নিজে যদি আমল নাও করে, কেউ যদি করে তাকে ঘৃণা না করা উচিত। আসুন তাহলে আমরা সংক্ষিপ্তভাবে এবার, কারণ বিস্তারিত আলোচনা করলে সালাতের যদি 10,000 হাদিস এক জায়গায় বসে একজন ইমাম বলতে পারেন, তাহলে কতদিন লাগবে আমাদের? এজন্য আমাদের সংক্ষিপ্ত আমরা আলোচনা করব যে সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কিভাবে তিনি আদা করতেন। প্রথমে আসি আমরা যে এর আগে আমরা উজুর বর্ণনা বা উজুর সঠিক পদ্ধতি আমরা সংক্ষিপ্ত ভাবে জেনেছি, যে উজুর সালাত সহি হওয়ার একটা শর্ত। সালাত সহি হওয়ার সমস্ত শর্তগুলি ঠিক করার পরে আমরা এবার কেবলামুখী হয়ে যখন দাঁড়াবো, তো কেবলামুখী হয়ে দাঁড়াবার সময় সূত্রার প্রয়োজন হয়, এবং কেবলামুখী হওয়াটা ফরজ সালাতে ওয়াজিব, অবশ্যই আপনাকে কেবলামুখী হতে হবে। সুন্নত বা নফল সালাতে কেবলামুখী হতে হবে, যদি আপনি সফরে থাকেন, কোনো সওয়ারির উপরে থাকেন, তাহলে দুই রকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে। এক হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই গাধা বা যার উটির পিঠে চড়তেন সেটাকে কেবলামুখী করতেন, করে নামাজ শুরু করার পরে এরপরে যেদিকে যাওয়ার ওদিকেই যেতেন, যখন ফরজ নামাজ পড়ার প্রয়োজন হতো তখন নেমে গিয়ে কেবলামুখী হয়ে পড়তেন। যুদ্ধের সালাত যদি হয়, যুদ্ধ অবস্থায় মুজাহিদের এই সালাতের কোনো দিক নাই, যখন যেদিকে সময় হবে মানে সুযোগ হবে তখন সেইভাবেই পড়বে। এই হলো কেবলা সামনে করা। কেউ যদি ভুলে কেবলা যদি কোন দিকে বুঝতে পারে না, তাহলে চেষ্টা করবে কোন দিকে কেবলা, চেষ্টা করার পরে যদি সালাত পড়ার সময় শুরু করে দিয়েছে, এরপরে খেয়াল হচ্ছে যে না কেবলা এদিকে না এদিক বা কেউ বলে দিল, তাহলে ঘুরে যাবে সাথে সাথে, নামাজ বাতিল হয়ে যাবে না। নামাজ শেষ হওয়ার পরে যদি জানতে পারে কেবলা অন্যদিকে করে সালাত আদা করেছে, তাহলে আর ফিরিয়ে নামাজ পড়ার দরকার নেই। এইভাবে সাহাবা ইকরামদের হয়েছে। কেবলামুখীর সময় আমাদের যদি সূত্রা সামনে না থাকে, সূত্রা বলতে কিছু একটা সামনে দেওয়া, ওয়াল হতে পারে, একটা চেয়ার হতে পারে, বা একটা পশু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধাকে সামনে করে মানে আড়াআড়ি রেখে তাকে সামনে করে নামাজ পড়েছেন, হয়তো অনেক সময় বর্ষা বা বল্লমের সফরের সময় সামনে পুঁতে দিয়েছেন বা গেড়ে দিয়েছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সামনে শুয়ে থাকতেন, পিছনে তিনি নামাজ পড়তেন, বা যে কোনো সালাতে কেবলা সামনে করে আপনার সূত্রা দেওয়া ওয়াজিব, এক ফিট উঁচু বরাবর, উঁচু কেমন কিছু, বা একজনের পিছনে। আর এটা যখন আপনি একাকেই সালাত পড়বেন, ইমামের পিছনে যখন আপনি সালাত আদা করবেন, তখন ইমাম মুক্তাদিদের কি সূত্রা, ইমামের সামনে সূত্রা থাকবে। এই জন্য মুক্তাদিদের সামনে দিয়ে যদি প্রয়োজনে কেউ যাতায়াত করে নামাজ ফাসের হবে না, কারণ আপনার সূত্রাকে ইমাম। তবে ইমাম এবং তার সূত্রার মধ্যখান দিয়ে যাওয়া চলবে না। ঠিক একাকে যখন আপনি সালাত আদা করবেন তখন আপনার সামনে দিয়ে চলা যাবে না, এবং কাউকে যেতেও দিবেন না। বিশেষ করে মসজিদে যখন আপনি সালাত আদা করবেন, যদি মসজিদ বা কোনো র‍্যাক বা কিছু সামনে দেওয়া সম্ভব হয়, কাউ কেউ নামাজ পড়ছে তার পিছনে, মনে করেন সবাই জায়গা নিয়ে নিয়েছে, এখন আপনার জায়গা নেই, কি করবেন? ওজর থাকলে সেটা আলাদা কথা। এই জন্য সূত্রের ব্যাপারটা আমরা গুরুত্ব দিব, সূত্রা ছাড়া যেন আমরা নামাজ না পড়ার চেষ্টা করি। কেবলামুখী হয়ে পা গুলি ঠিক সোজা হয়ে কেবলামুখী হতে হবে, বাঁকাও থাকবে না ডানে বামে। কোনো সময় হয়তো অনেক সময় আমরা দাঁড়াই একেবারে বাঁকা করে, না, কেবলার দিকে পা গুলি একেবারে কেবলা হতে হবে, পায়ের আঙ্গুল গুলি কেবলামুখী হতে হবে। কারোর যদি পা বাঁকা থাকে, বিশেষ করে যারা ভারী কাজ করে বা হাল টাল বা ওদের অনেক সময় পা গুলি বাঁকা থাকে, আমাদের মতো যারা কাজ টাজ করে না আমাদের পা গুলি সোজা, দুইটা পা একসঙ্গে সুন্দর মিলা যায়। কিন্তু দেখবেন অনেকের সামনের দিক বেশি ইয়ে হয়ে যায়, বেশি চওড়া হয়ে যায়, পিছনটা ইয়ে হয়ে যায় হয়তো অনেক সময়। কিন্তু চেষ্টা করতে আপনাকে কেবলামুখী হয়ে দাঁড়াবের জন্য। এরপরে যে একটা বিষয় আমাদের জানা উচিত সেটা হলো, যদি আপনি বা জামাতে সালাত আদা করেন, ঠিক আছে, একাকি পড়লে তার লাইন সোজা করার কোনো ব্যাপার নাই, আপনি যেভাবে পড়তেছেন পড়েন, কিন্তু যখন আপনি যখন জামাতবদ্ধ হয়ে সালাত আদা করবেন তখন আপনার সফকে সোজা করতে হবে, লাইন বা কাতারবন্দি সোজা হতে হবে। এই বিষয়ে এবং কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে, যখন আপনি লাইনে দাঁড়াবেন সোজা হতে হবে, কাঁধে কাঁধ মিলতে হবে এবং পায়ে পা একে অপরের সঙ্গে পায়ে মিলতে হবে। এ পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস নোমান বিন বাশির বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাউবি সুফুফানা, রাসূল সাল্লাল্লাহু আমাদের লাইন কি করতেন, সোজা করতেন, ভালো করে শুনেন, কান্নামা ইসাউবি বিহাল কিদা, যেন তিনি ওই তীরের লাঠি, তীরের পিছনের লাঠিটা খুব সোজা হতে হয় না, ঠিক ওইভাবে যেন নিখুঁত ভাবে তাকে সোজা করতেন। হাত্তারা আন্না কাদ আকালনা আনহু, যখন তিনি ভাবলেন যে আমরা বুঝে ফেলেছি এবার লাইন সোজার ব্যাপারটা খুব জরুরি, সুম্মা খারাজা ইয়াওমান, একদিন আল্লাহর রাসূল বের হলেন সালাত আদা করার জন্য, ফাকামা হাত্তা কাদা ইউকাব্বির, আল্লাহু আকবার এবার শুরু করবেন, ফারা রাজুলান বাদিয়ান সাদরুহু মিনাস সাফ, হঠাৎ করে দেখলেন একটা মানুষের বুকটা লাইন থেকে একটু সামনে আগিয়ে আছে। রাসূল সাহাবি বলছেন নোমান বিন বাশির, রাসূল বলেছেন যে আমরা মনে হয় লাইনের ব্যাপারটা বুঝিয়ে ফেলেছি, কিন্তু বের হয়ে তাকবীর দিবেন এমন মুহূর্তে দেখলেন একজন মানুষের, কারণ আল্লাহ রাসূল ডানে বামে দেখতেন, আজকাল তো আমাদের একামাত শেষ না হতে আল্লাহ আকবার ইমামরা বলে ফেলেন, দেখলেন একজনের সিনাটা সামনে আগিয়ে আছে। ফাকালা ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, লা তুসাউউন্না সুফুফাকুম, তোমরা তোমাদের লাইন সোজা করবে, আউলা ইউখালিফুন্না আল্লাহ বাইনা উজুহিকুম, আর নয় আল্লাহ তোমাদের চেহারা বা তোমাদের চেহারার মধ্যে কি করবেন, তোমাদের কি মুখতালিফ করে দিবে, বিভিন্ন ভাবে করে দিবে। অন্য হাদিসে আছে তোমাদের অন্তরের মধ্যে কি হবে, মহাব্বত এক থাকবে না, এক একজন এক এক রকম জানে। এজন্য আবু মাসউদ আনসারী সাহাবী বলছেন যে ফা আনতুমুল ইয়াউমা আশাদ্দ ইখতিলাফান, আজকে তোমরা আপসের মধ্যে কেন এত মতানৈক্য, তোমরা নামাজে যখন দাঁড়াও তোমাদের লাইন সোজা তোমরা করো। ইমাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বাকায়দা মানুষ নির্দিষ্ট করা ছিল তাদের চাকরি এটা, সালাতের সময় লাইন সোজা হলো কিনা, কাঁধে কাঁধ মিললো কিনা, পায়ে পা লাগলো কিনা, এরপরে গিয়ে যখন বলতেন যাহা কমপ্লিট, তারপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিয়ে নামাজ শুরু করতেন। আল্লাহু আকবার। ইমাম আহমদুল হাম্বাল এবং আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি হাদিসটা বর্ণনা করেছেন, যেখানে নোমান বিন বাশির বা ইমাম বুখারিও তালিক ভাবে নিয়ে এসেছেন। ইমাম এই সাহাবি বলছেন যে রাআইতুর রাজুলা ইউলজিকু কাআবাহু বিকাআবি সাহিবি ওয়া রুকবাতাহু বিরুকবাতি বরুকবাতিহি ওয়া মানকিবাহু বিমানকিবি। নোমান বিন বাশির বলছেন যে এরপরে আমরা দেখতাম আমাদের সবাই কি করতেন, একে অপরের কাঁধে কাঁধ, পায়ে পা সুন্দর করে একে অপরে মিলাই দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উকিমাতিস সালাহ, নামাজের ইকামত হয়ে গেছে। ফাকবাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিওজহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিকে দেখলেন যে লাইন সোজা হয়েছে কিনা দেখতেছেন। ফাকাল আকিমু সুফুফাকুম, তোমাদের লাইনকে তোমরা সোজা করো। ওয়া তারাসসু, তারাসসু রাসাস বলা হয় সীসাকে, সীসা যেরকম ঢেলে সীসা ধরা প্রাচীর মতো তোমরা একে অপরের সঙ্গে মিলে দাঁড়াও। ফাইন্নি আরাকুম মিন ওয়ারা যাহরি, আমি আমার পিছন থেকে তোমাদের দেখতে পাই, তোমরা লাইন সোজা করো কিনা, একে অপরে পায়ে পা লাগাও কিনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কানা আহাদুনা ইউলজিকু বিমানকাবি সাহিবিহি ওয়া কাদামিহি বিকাদামি। বুখারী শরীফের বর্ণনা ইমাম হযরত আনাস বলছেন যে আমরা একে অপরে কি করতাম, পায়ে পা এবং কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দাঁড়াতাম। হযরত আনাস এরপরে বলছেন ওয়াকালা আনাস লাউ ফালতু যালিকা বি আহাদিহিম লানাফারা কাআন্নাহু বাগালুন শুমুস। ফতুল বারী দ্বিতীয় খণ্ড 174 পৃষ্ঠা। ইমাম হযরত আনাস বলছেন যে আজকে যদি ওইটা করি যেটা সাহাবায়ে কেরাম করতেন, একের অপরে পায়ে পা এবং কাঁধে কাঁধ লাগা, যদি আজকে এটা করি তো তোমরা ওই যে সমস্ত খচ্চর গুলি ভেঙে যায়, অনেক গরু আছে না ভেঙে যায় একটু ছুটা পেলেই, তো ওইরকম ভেঙে যাওয়া খচ্চরের মতো তোমরা ভেঙে যেত। আজকে যদি আমরা করতাম তোমাদের পায়ে পা লাগাতাম কাঁধে কাঁধ, তো তোমরা ওই গাধার মতো বা খচ্চরের মতো যেগুলি ভেঙে যায় ওইটার মতো তোমরা ভেঙে যেত। আজকে অনেকে আছে, আমাকে অনেকেই বলেন যে সৌদিটা পা খিচে ধরে কেন, আমাকে অনেকে জিজ্ঞেস করে, আমি বললাম এটা হাদিস, এটা হাদিস, হাদিস এটা আমার দেশে যেটা করে না, তো যখন খিচে ধরে তো করে, যখনই আমার পায়ে পা লাগাই এক ভাই আমাকে বলতেছিলেন, তখনই আমি পা সরাইনি। তো হযরত আনাসেরই কথা হচ্ছে যে যখন এখন যদি তোমাদের কাউরি পায়ে পা আমি লাগাই কাঁধে কাঁধ, তাহলে তোমরা ওইখানে পা টানতেই থাকবে, ছড়াতেই থাকবে। সবচেয়ে যেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলা তাসুফুনা কামা তাসুফুল মালায়েকাতু ইনদা রাব্বিহা, হে আমার সাহাবায়ে কেরাম, ফেরেশতারা যেভাবে আল্লাহর দরবারে লাইনবন্দী হয় ওইভাবে তোমরা হতে চাও না? বললাম বালা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল নাম, আমরা তো এইভাবে হতে চাই। ওয়া কাইফ তাসুফুল মালায়েকাতু ইনদা রাব্বিহা, হে আল্লাহর রাসূল সাহেব, আর ফেরেশতাগণ আল্লাহর কাছে কিভাবে লাইনবন্দী হয়? ক্বালা ইউতিমুনা সুফুফাল উলা, তারা প্রথম লাইন একের পর এক লাইন সুন্দর করে সোজা করে। ওয়া তারাসাউনা ফি সুফফিস সফ, এবং তারা একেবারে প্রাচীর ঢালার মতো একে অপরে মিলে মিলে তারা কি করে, লাইনবন্দী করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, কি বলছেন, আন আনাসিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুসু সুফুফাকুম, তোমাদের লাইনগুলি একে অপরে মিলিয়ে নাও। ওয়াকারিবু বাইনাহা, একটা অপরটা দূরা বেশি দূর করিও না, কারণ একটা লাইন 4.5 ফিট, আপনি যে দাঁড়াবেন 3 গজ হলে কত হয়, 4 ফিট, 4.5 ফিট হয় না? রাসূল সাল্লাম যেখানে দাঁড়াতেন এবং সেজদার জায়গা, হাদিসে আছে 3 গজ, তাহলে 4.5 ফিট। ওয়াহাদু বিল আনা, তোমরা একে অপরের কাঁধে কাঁধ মিলাও। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, ইন্নি লারা শাইতানা ইয়াদখুলু মিন খালালিল সফি কান্নাহাল খাযাব, আল্লাহর কসম আমি দেখতে পাই শয়তান তোমাদের কাতার বন্দির মধ্যে যে ওই ছিদ্র থাকে দুইজনের পায়ের মধ্যে ফাঁকা রাখো, ওইখানে শয়তান আসা যাওয়া করে, ডিস্টার্ব করে তোমাদের সালাতের মধ্যে। কান্নাহাল খাযাব, কালো ছাগলের বাচ্চা যেরকম একটু ফাঁকা পেলে এখান দিয়ে ওখানে যাতায়াত করে, ঠিক ওইভাবে শয়তান যায় আমি দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা বর্ণনা শুনলে আপনার কাছে আরো স্পষ্ট হবে। আল্লাহ রাসূল হযরত আনাস বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাউ ইস্তাউ ইস্তাউ, রাসূল তিনবার বলতেন লাইন সোজা করে নাও, তোমরা লাইন সোজা করে নাও, লাইন সোজা করে নাও। ফাল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ তার কসম, ইন্নিলা আরাকুম মিন খালফি কামা আরাকুম মিন বাইনা ইয়াদাই, আমি তোমাদের পিছন থেকে দেখতে পাই যেমন আমি সামনে থেকে দেখতে পাই। এটা রাসূলের একটা মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন, আলী ইবনে ওমর قال قال رسول الله صلى الله عليه وسلم اقيموا الصفوف, তোমরা লাইনকে সোজা করো, ওয়াহাদু বাইনাল মানাকিব, তোমরা কি করো, কাঁধ একে অপরে মিলিয়ে নাও, সমান করে নাও, অসুদ্দুল খালাল, দুইজনের মধ্যে যত ফাঁকা বন্ধ করো, ওয়ালিনু বিআইদিকুম, ওয়ালিনু বিআইদিকুম বিআইদি ইখওয়ানিকুম, এবং একে অপরের হাতের সঙ্গে তোমরা কি নরম করো, গুতাগুতি করো না, এখন আপনি এমন করে হাত বাঁধছেন একজনের গুতা না, তুমি নরম করো হাতটাকে, একটু শক্ত করে ধরেন, তবে না নরম করে ধরেন, তাহলে একজনের জন্য কষ্ট না হয়। ওয়ালা তাদুরু ওয়ালা তাদারু ফুরুজাতিন লিশাইতান, শয়তানের জন্য তোমরা ফাঁকা রেখে দিও না, দুই পায়ের মধ্যে একে অপরের মধ্যে, দেখছেন, ওয়ামান ওয়াসালা সফফান ওয়াসালাহুল্লাহ, যে লাইন মিলাই লাইনে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক মিলিয়ে রাখে, ওমান কাতাহু কাতাহুল্লাহ, আর যে লাইনকে কেটে দেয় মধ্যখানে ফাঁকা রাখে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক। মুসনাদে বাজ্জার, এই হাদিসটা আবু দাউদ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন সেই সনাদে, মুসনাদে বাজ্জার এই হাদিসটা হাসান সনাদে এসেছে, মান সাদ্দা ফুরজাতান ফি সফফি গফারাহুল্লাহ, যে লাইনের মধ্যে ফাঁকা বন্ধ করে দেয় আল্লাহ তাকে ক্ষমা করে। এই জন্য বন্ধুগণ আমাদের মনে রাখতে হবে যে লাইন সোজা করা, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়া এবং পায়ে পা মিলিয়ে দাঁড়া, এটা অনেকেই ওয়াজিব বলেছেন, অধিকাংশই এটাকে সুন্নত বলেছেন। তাহলে আপনি শয়তানের জন্য যদি জায়গা ছেড়ে দেন, রাসূল যেখানে বলছেন তোমরা ছিদ্র বন্ধ করো, তোমরা ফাঁকা বন্ধ করো, আমরা বলি, আমি আশ্চর্য হই যে এই লাইন বন্ধ করার ব্যাপারে, এই তো আপনারা হাদিস শুনলেন, এবার শুনেন আমাদের কিছু ইমামদের কথা। ইমাম মোহাম্মদ আল আসার, কিতাবুল আসার, ইমাম মোহাম্মদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ তার সবচেয়ে যোগ্য শাগরিদ। ইমাম মোহাম্মদ তার কিতাব কিতাবুল আসারে বলছেন, বাব ইকামাতিস সুফু, লাইন সোজা করার অধ্যায়, প্রথম খণ্ড 192 পৃষ্ঠা, হায়দরাবাদের ছাপা। কি বলছেন, আন ইব্রাহিম আন্নাহু কানা ইয়াকুলু সাউ সুফুফাকুম ওয়া সাউ মানাকিবাকুম তারাসু ইব্রাহিম নাখি, যে ইমাম আবু হানিফার শিক্ষক ছিলেন, বলছেন, তিনি বলতেন, কি বলতেন, তোমরা লাইন সোজা করো, আপোষে তোমরা কি করো, একে অপরের কাঁধে কাঁধ সোজা করে নাও, তারাসু, এবং মধ্যখানে কোন ছিদ্র ছাড়াই, তোমরা ফাঁকা ছাড়াই লাইন বন্দি করো, আর না হয় তোমাদের শয়তান সেখান থেকে কি করবে, তোমাদের মধ্যে খালাল দেবে, তোমাদের মধ্যে ছিন্ন ভিন্ন করবে, এখান থেকে যাতায়াত করবে। কালা মোহাম্মদ, ইমাম হানিফার শাগরিদ বলছেন, মোহাম্মদ ওবিহি না আখুদু, এটাই আমরা গ্রহণ করি, অর্থাৎ লাইন সোজা করতে হবে, মধ্যখানে কোনো ফাঁকা রাখা চলবে না। লায়াম বাগি আইনুত্তরাকা সফ ওয়া ফিহিল খালাল, লাইনের মধ্যে ফাঁকা রেখে লাইন ছাড়া চলবে না, এটা উচিত নাই। হাত্তাই সৌ, যতদিন পর্যন্ত সোজা না হবে, ওহু ওয়া কাউলা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাই, আর এটাই হচ্ছে ইমাম আবু হানিফার কথা। ইমাম আবু হানিফার ফতোয়া তাহলে কি, লাইনে ফাঁকা রাখা চলবে না। ঠিক এইভাবে বাহারুর রায়, আলমগিরি এবং দুরুল মুখতার, এগুলি হানাফি মাজহাবের কিতাব, এগুলিতে বলছে ইয়ামবাগিল মামুমিন আন ইয়াতারাসাউ, যারা মুক্তাদি তাদের উচিত কি, আপোষের মধ্যে কোনো জন ফাঁকা না রাখে, একে অপরে মিলিয়ে নাই, ওয়া ইয়াসুদ্দুল খালাল, ছিদ্র বা ফাঁকা যেন বন্ধ করে, ফিসসুফুফ লাইনের মধ্যে, ওয়াল ইউসাউ মানাকিবাহুম, এবং তাদের কাঁধগুলি যেন বরাবর হয়, একে অপরে লেগে থাকে, ওয়াম বাগালিল ইমাম, এবং ইমামের উচিত হলো মুরাহুম বিদালিক, ইমাম যেন তাদেরকে অর্ডার করে লাইন সোজা করা এবং পায়ে পা কাঁধ মিলতে। আমাদের দেশের ইমামরা দেখবেন লাইন সোজা করতে বলে, কিন্তু কাঁধে কাঁধ পায়ে পা মিলাতে বলে না, হাদিস এর এক অংশ পালন করে আর এক অংশ পালন করে না, কেন পরে শুনেন, ওয়াই ইয়াকিফা ওয়াসাতাহুম, এবং ইমাম কি করবেন, মধ্যখানে যেন দাঁড়াবেন, মধ্যখানে দাঁড়াবে, একটা হাদিস এসেছে, হাদিসটা দুর্বল কিন্তু দাঁড়াতে হবে, এটাই হলো মাসালা। ফাতোয়া তাতারে খানিয়ার বলতেছেন যে এটাই এইভাবে দাঁড়াতে হবে, ফাতোয়া স্বামী প্রথম খণ্ড 595 পৃষ্ঠা। এরপর আমরা আশ্চর্য হই যখন আমরা হাদিস পেলাম, যখন আমরা ইমামদের কথা পাচ্ছি, ইমাম আবু হানিফা বা ইমাম হানাফি মাজহাবের কথা এই জন্যই উল্লেখ করলাম যে অন্য ইমামরা সকলেই একমত, পায়ে পা লাগাতে হবে, কাঁধে কাঁধ লাগাতে হবে। শুধু হানাফি মাজহাবের কিছু ফতোয়া আছে, যেরকম আপনাদের একটা ফতোয়া শোনাই, হাদিসগুলি সব বর্ণনা করার পরে বলতেছেন তাফহিমুল বুখারীতে একজন ভালো আলেম, আমি নাম বলছি না, বলতেছেন এরপরে বলতেছেন ইহা ভি এই মাসলা হাই কে দো আদমি কে দরমিয়ান চার আঙ্গুলিয়ো কা ফরক হোনা চাহিয়ে। সবকিছু বলার পরে বলছে যেটাও ফতোয়া আছে যে দুই জনের মধ্যে চার আঙ্গুল ফাঁকা রাখতে হবে। কার ফতোয়া এটা? হাদিসগুলি বর্ণনা করার পরে বলছেন যে হ্যাঁ লাগনে হবে, সবকিছু ঠিক। এরপর বলছে এটাও ফতোয়া আছে। কি ফতোয়া আছে? যে দুই জনের মধ্যে চার আঙ্গুল ফরক রাখতে হবে। কোথা থেকে আসলো এটা? এই জন্য প্রথমে আপনাদের বলছিলাম যে আমরা যদি ইমামদের দিকেও ফিরে যাই, আমরা যদি সত্যিকারে যেগুলি কোরআন হাদিস আছে ফাকিহদের, এই জন্যে যতগুলি মাজহাব আছে, মাজহাবের যারা মহাকিক ওলামা তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, সবাই কোরআন এবং হাদিসের সঠিক মর্যাদাকেই পেশ করেছেন। কিন্তু তারপরের যারা, যেরকম একটু পরে আমাদের আসবে, একটু পরে আমাদের অনেক আরো আসবে, যেরকম হাত বাঁধার ব্যাপারটা, তখন আমরা দেখব যে দেখবেন এক এক মাজহাব এক এক ফতোয়া দিয়েছে। কিন্তু সকল ইমামদের, সকল মহাককে ওলামারা বলছেন যে না, সহি কোনটা সেটাই তারা ফতোয়া দিয়েছে। তাহলে সংক্ষিপ্ত আমরা এটাই জানলাম যে বন্ধুগণ, আজকে আমাদের মসজিদগুলিতে যদি আমরা প্রবেশ করি জামাতের সময়, কেউ দুই চার আঙুল আগে আছে, কেউ পিছিয়ে আছে, লাইন বাঁকা হয়ে গেছে। আজকাল যদি এই সেজদা আমাদের এই সৌদি আরবের ওই লাইন দেওয়ার লাইন দাঁড়াবের জায়গা না হতো, আমাদের দেশে দড়ি বেঁধে থাকা না হতো, তাহলে কোথায় যে যেত লাইন, তার কোনো পাত্তাই থাকতো না। আর সবচেয়ে যেটা বড়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা লাইন সোজা করো আর নয় তোমাদের অন্তরের মধ্যে একে অপরের কি হবে, ইখতিলাফ হবে, তোমাদের কি হবে, মত পার্থক্য হয়ে যাবে। আজকে কত মত, সলাত কায়েম করি একই ইমামের পিছনে, একাকের নামাজ একাক রকম, ওটা তো থাকলো, এককের মত একাক রকম, বাইরে বাইরে হয়েছে, এক একজন এক একটা ধরে আছে, আছে কিনা? এই জন্য সবচেয়ে যেটা বড় ক্ষতি যে আমাদের, দেখেন দিলের মধ্যে আমাদের আপোষের মধ্যে এই সম্পর্ক কত দুর্বল হয়েছে। হইতে পারে এই যে লাইন বন্ধি আমরা ঠিক মতো করি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু বাণী লা তুসাওয়ান্না সুহুবাকুম, হয় তোমরা লাইন সোজা করবে, আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কলবের মধ্যে অন্তরের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিবে, আপোষের সম্পর্ক একটা হবে না। এই জন্য বন্ধুগণ, লাইন বন্ধি আমাদের লাইন সোজা করতে হবে, জামাতে নামাজ পড়তে হলে কাঁধে কাঁধ পায়ে পা, এবং একে অপরের জন্য কষ্ট না দেন, লরম হয়ে আপনাকে লাইন বন্ধি হতে হবে। মজার ব্যাপার হলো লাইনে যে ফাঁক রাখতে হবে, ওই যে চার আঙুল ফাঁকার কথা যে বললেন, হ্যাঁ বাপসের মধ্যে অনেক সময় আমরা বলি যে দুই মানে একজন ব্যক্তি দাঁড়াবে তার মধ্যে চার আঙুল ফাঁকা রাখবে, এটাও বলে না, দাঁড়াবে কেমনে, দুই পায়ের মধ্যে চার আঙুল ফাঁকা রেখে, এর দলিল কোথায়? এরও কোনো দলিল নেই। বরং আপনার আর এক ভাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ পায়ে পা মিলতে যেটুক যার প্রয়োজন ততটুক, একজন মোটা তো তার বেশি দরকার হবে, একজন চিকন তো তার পাতলা তার জায়গা কম দরকার হবে, ঠিক কিনা? ঠিক কিনা? এইভাবে স্বাভাবিকভাবে যার যত সিনা চওড়া অতটুকির সঙ্গে পার একটা মাপ আছে, ঠিক ওইভাবে আপনার ডানে এবং বামে দুই ভাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ পা মিলাইতে যতটুকু আপনার পার ফাঁকা প্রয়োজন অতটুকুই করতে হবে, বেশিও করা যাবে না, কমও করা যাবে না। চার আঙুলের হাদিস কোথা থেকে আসলো? এর ফতোয়া কোথা থেকে আসলো? যেমন দুইজনের ফাঁকে দুইজনের মধ্যে চার আঙুল ফাঁকা রাখতে হবে, এরও দলিল নেই। আবার নিজের ওই দুই পায়ের মধ্যে চার আঙুল ফাঁকা রাখতে হবে, এরও দলিল নেই। দুই পায়ের মধ্যে চার আঙুল যদি ফাঁকা রাখেন তাহলে অন্যের পায়ের সঙ্গে পা আপনার মিলবে না, মিলবে কখনই মিলবে না। তাহলে আমাদের এখানে কাম্য উদ্দেশ্য হচ্ছে আমাদের লাইন বন্দী হয়ে দাঁড়া, এর মধ্যে মহব্বত সৃষ্টি হবে, এর মধ্যে শয়তানের জন্য জায়গা থাকবে না। এই জন্য বন্ধুগণ আসুন আমরা এই সহিহ হাদিসগুলির আমল করার জন্য চেষ্টা করি। বিশেষ করে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, কেউ যদি আমল করতে ভালো না লাগে, বুঝতে অসুবিধা থাকে, যে আমল করবে তাকে ঘৃণা করবেন না, বুঝতে পারলেন? কারণ তারা সহিহ হাদিসের আমল করছে। এবার আমরা যখন লাইন বন্দী হয়ে গেলাম, এরপরে আমাদের সালাতের যেটা কাজ সেটা কি? এই যেটা আমাদের কাজ হলো এবার নিয়ত করা, ঠিক কিনা? কারণ নিয়ত ছাড়া কোনো এবাদত কবুল হবে না, বা বিশেষ করে সালাত, সবাই ইত্তেফাক সালাতের ব্যাপারে যে নিয়ত ছাড়া আপনার আমল এই এই ইবাদতটা কবুল হবে না। নিয়ত কিভাবে করবেন? এবার নিয়ত শব্দের অর্থ হচ্ছে কি? ইরাদা করা, কাজ করা, ইচ্ছা করা, সংকল্প করা, দৃঢ় প্রত্যয় করা। আর এর জায়গাটা কোথায়? কলব, দিল। নিয়তের স্থান হচ্ছে দিল। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জানিয়া হুয়াল কসদ ওয়াল হিয়াল কসদ ওয়াল আজম আলা ফিল শাইই ওয়া মাহাল্লুহা আল কলব লা তাআল্লুক লাহা বিল লিসান আসলান। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে নিয়ত হচ্ছে কসদ করা, ইচ্ছা করা এবং দৃঢ় প্রত্যয় করা কোনো কাজের জন্য, এবং স্থান কোথায়? অন্তরে। জবানের সঙ্গে, জিহ্বার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। ইগাথাতুল্লাহ পান প্রথম খণ্ড 152 পৃষ্ঠা। অন্য জায়গায় ইমাম কাইম বলতেছেন, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা ইলা সলাহ ক্বালা আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন নামাজ কায়েম করার জন্য দাঁড়াতেন তখন আল্লাহু আকবার বলতেন। ওয়ালাম ইয়াকুল শাইয়্যা ক্বাবলাহা, এর আগে কিছু বলতেন না। আমরা বলি না ইন্না ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, জাই নামাজের দোয়া বলি না, এরকম দলিল আছে? জাই নামাজে দাঁড়ার কোনো দলিল নেই, বরং ইন্নি ওয়াজ্জাহাতু, এটাও একটা সানা পরে আমাদের আসতেছে, বুঝতে পারলেন? ওয়ালাম ইয়াকুল শাইয়্যান ক্বাবলা, এর আগে কিছু বলতেন না। ওয়ালা ইয়ালফাযু বিন্নিয়্যা, আলবাত্তা কখনোই তিনি নিয়ত মুখ দিয়ে পড়তেন না। ওয়ালা ক্বালা উসাল্লি লিল্লাহি সলাতান কাযা, বলতেন না আল্লাহ আমি চার রাকাতের বা দুই রাকাতের তিন রাকাতের নামাজ পড়ছি, অমুক অমুক ফরজ নামাজ বা সুন্নত বা নফল পড়ছি, মুস্তাকবিলাল কিবলা, কিবলার সামনে হয়ে এরকম কথা বলতেন না। আর বা রাকাতিন, চার রাকাত বা দুই রাকাত, তিন রাকাত বলতেন না। ইমামান, আমি ইমাম হয়ে, মামুমান, আমি মুক্তাদি হয়ে। ওয়ালা ক্বালা আদান ওয়ালা কাযা, আদা নামাজ বা কাযা নামাজ এমন কিছু বলতেন না। ওয়ালা ফরজ আল ওয়াক, আর কোন ওয়াক। ওয়াহাদিহি আশরু বিদাইন লাম ইয়ানকুল আনহু আহাদুন কাত, এই দশটা বিদআত যেটা রাসূল থেকে কেউ বর্ণনা করেন নাই। দশটা বিদআত কি? এক নম্বর হল নামাজ শুরু হওয়ার আগে দোয়া পড়া, ঠিক আছে, এরপরে নিয়ত মুখে পড়া, এরপরে কোন নামাজ পড়ছেন আপনি, এরপরে কেবলামুখী হওয়া, এরপরে চার রাকাত না দুই রাকাত তিন রাকাত উল্লেখ করা, এরপরে ইমাম, এরপরে মুক্তাদি হওয়া, এরপরে আদা না কাজা, এরপরে হলো ফরজ না নফল না সুন্নত, তাহলে দশটা হচ্ছে কিনা? এই দশটা বিদআত লাম ইউনকাল আনহু আহাদুন কাত্তু বিসনাদিন সহিহ, না কোনো সহিহ সনদে এগুলি এসেছে আল্লাহ রাসূল থেকে, ওয়ালা যাইফ, না কোনো যাইফ সনদে এসেছে, ওয়ালা মুসনাদ, না কোনো মুসনাদ রওয়ায়েত এসেছে, ওয়ালা মুরসাল, মুসনাদ মানে সরাসরি রাসূল থেকে যে বর্ণনা করা, ওয়ালা মুরসাল, আর না কোনো মুরসাল রওয়ায়েত এসেছে, লাফজ ওয়াহিদ, একটা শব্দ আসে নাই মিনহা আলবাত্তা, বাল ওয়ালা আন আহাদ মিন আসহাবি, না কোনো সাহাবী থেকে এসেছেন, ওয়ালা ইস্তাহসানাহু আহাদুন মিন আত-তাবেইন, না কোনো তাবিরা এটাকে ভালো মনে করেছেন, ওয়ালা আইমাতুল আরবা, না কোনো আইমা আরবা, চার ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, না ইমাম শাফি, না ইমাম মালিক, না ইমাম হাম্বল, কেউ এটাকে বলেন নাই। আল্লাহ আকবার, আমার দেশে তো মাশাআল্লাহ নিয়ত না পড়লে মানে নামাজই হয় না। শেখ আব্দুল হক হানাফি, হানাফি মাযহাবের ইমাম, কি বলছেন দেখেন, লা ইয়াজুজু তালাব, এই যেটা বর্ণনা বললাম জাদুল মাদ প্রথম খণ্ড 51 পৃষ্ঠা। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি আরো বলছেন যে এই যে মানুষ নিয়ত পড়ে এটা শয়তানের একটা ওয়াসওয়াসা, ছাড়া আর কিছু না। শয়তানে এই যে শব্দগুলি বানাইছে এগুলি মানুষের বানানো, আর এই যে পড়ে এটা শয়তানের ওয়াসওয়াসা, ছাড়া আর কিছু না। এই মনে হয় আমার কি যে পড়লাম, নিয়ত মনে হলো না, নামাজ মনে হবে না। নিয়ত তো অবশ্যই করতে হবে, কিন্তু না পড়ার কারণে সে স্যাটিসফাই না, কেউ হলো কিনা, ফরজ হলো না, নফল আল্লাহ কোনটা ধরবে, আল্লাহ বুঝি আপনার দিলের খবর রাখেন না। হ্যাঁ, এই জন্য বন্ধুগণ আব্দুল হক হানাফি রহমতুল্লাহ বলছেন, লা ইয়াজুজু তালাফুযু বিন্নিয়্যা, নিয়ত মুখ দিয়ে পড়া জায়েজ না। বিমান আন্না যালিকা খিলাফুস সুন্নাহ, এটা সুন্নতের সরাসরি খেলাফ, উল্টো। ইসলাম ইউনকাল যালিকা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ এটা রাসূল থেকে বর্ণনা আসে নাই। ওয়া সাহাবি, না তার সাহাবি থেকে এসে, ওমান তাবিআহুম, না কোনো তাবি থেকে বর্ণনা এসেছে। লামাত শারহ মিসকাত প্রথম খণ্ড 55 পৃষ্ঠা। এইভাবে মুজাদ্দাদ আল ফিসানি শেখ আহমদ সার হিন্দি হানাফি বলছেন, তিনি উর্দু দিয়ে মানে উনার কিতাব দফতার আউয়াল প্রথম খণ্ড 186 পৃষ্ঠা এবং 73 পৃষ্ঠায় অবশ্য ফার্সি দিয়ে বলেছেন, যার অর্থ হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে না কোনো সহি সনদে, না কোনো জয়ীফ সনদে, না সাহাবা ইকরাম থেকে, না তাবিদের থেকে এই ধরনের কোনো নিয়ত পড়ার কথা এসেছে। এভাবে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওয়ালাউ মাকাসা আদুম উমরা নূহিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইফাত্তিশু, কেউ যদি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স পেয়ে এই দুনিয়ায় কি করে অবস্থান করে, কত বছর বেঁচেছিলেন? 950 শুধু দাওয়াতই করেছেন, তাহলে আর তার আগে কত বছর? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স পেয়ে কেউ যদি তালাশ করতে থাকে, হাল ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাসূল কি নিয়ত পড়েছেন, আও আহাদুন মিন আসহাবি শাইয়ান, অথবা তার সাহাবায়ে কেরাম এভাবে কেউ কিছু পড়েছেন, মিন যালিক কামা লামা গাফারা বিহি, সে কোশ্চিন করেও খোঁজ করে পাবে না, ইল্লা ইউজাহিরা বিল কাযিবিল বহত, হ্যাঁ কেউ যদি মিথ্যা বলে তাহলে বলতে পারে, একেবারে সরাসরি মিথ্যা ঝুট, হ্যাঁ রাসূলুল্লাহ করেছেন বা সাহাবি করেছেন ঝুট বললে পাবে, কিন্তু যদি হযরত নূহ আলাইহিস সালাতের বয়স পেয়েও যদি 950 বা হাজার বছর যদি তালাশ করে, তাহলে আল্লাহ রাসূল বা সাহাবি থেকে কোনো দলিল খোঁজ করে পাবে না। ফালাউ কানা ফি হাযা খাইরুন, নিয়ত পড়ার ব্যাপারে যদি কোনো ফায়দা থাকতো, লা সাবাকুনা ইলাই, তাহলে সাহাবায়ে কেরামই আগে করতেন, ঠিক কিনা? ওয়ালাদাল্লুনা আলাইহি, আর তারা আমাদেরকে পড়তেও বলতেন। ইগাসাতুল লাহপান প্রথম খণ্ড 198 পৃষ্ঠা। এইভাবে মাওলানা আব্দুল হাই হানাফি রহমতুল্লাহ আলাই আকামুন নাফাইসে বলছেন, কাসিরাম্মা সুইল তো আনি তালাফুদ বিন্নিয়া, নিয়ত মুখ দিয়ে পড়বো কিনা অনেক আমাকে প্রশ্ন করা হয়েছে, হাল সাবাতা যালিকা মিন ফিইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে আল্লাহ রাসূল করেছেন, ওয়াসহাবি সাহাবায়ে কিরাম থেকে কোনো প্রমাণ আছে, ওয়াল্লাহু আসলুল ফিশর, এর কি কোনো দলিল আছে শরীয়তে? আজাবতু বিআন্নাহু লাম তাসবুত যালিকা মিন সাহিবিশ শর, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো দলিল নেই, প্রমাণ নেই, ওয়ালা মিন আহাদিন মিন আসহাবিহি, তার সাহাবায়ে কিরাম থেকেও এর প্রমাণ আসে নাই। ফতোয়া উলামায়ে হাদিস দ্বিতীয় খণ্ড 90 পৃষ্ঠা। এইভাবে বন্ধুগণ, আমাদের যারা বিশ্বাসযোগ্য যারা ইমাম বা ওলামায়ে কেরাম সকলে, আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি ফাতুল কাদির, ফাতুল কাদির হেদায়া শরীফের ব্যাখ্যা কে লিখেছেন? আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি প্রথম খণ্ড 108 পৃষ্ঠায় বলছেন যে এর কোনো দলিল নেই, শেষ পর্যায়ে বলছেন ওয়াহাদিহি বিদআহ, এটা কি বিদআহ, এর কোনো দলিল নেই। আল্লামা শামি রহমতুল্লাহ আলাই বলছেন যে কিতাবুল হিলিয়ার মধ্যে আরো অতিরিক্ত আছে যে চারজন ইমাম থেকে কাউ থেকে দলিল নেই, ফতোয়া শামি প্রথম খণ্ড 286 পৃষ্ঠা। এই জন্য বন্ধুগণ, হানাফি মাঝহাবের যারা প্রত্যেকটা কথাকে দলিল তলাশ বেশি করে করেছেন, আপনার এই ধরনের কিতাবগুলিতে মুস্তামলি বা শারহুল মানিয়া বাহারুল রায় এই সমস্ত বইগুলিতে কেউ দলিল পেশ করতে পারে নাই নিয়ত পড়ার পক্ষে, চমৎকার করে আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই আলমির কাত মিশকাত শরীফের, মিশকাতের অনেকে আপনার নাম জানেন, জানেন কিনা, মিশকাত শরীফের তিনি ব্যাখ্যা লিখেছেন, সেই কিতাবের প্রথম খণ্ড 36 এবং 37 পৃষ্ঠায় বলছেন যে কোনো দলিল নাই, সে সেগুলো বলছেন এটা বিদআহ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দগিতে 30,000 বার নামাজ আদা করেছেন কিন্তু তিনি একবারও মুখ দিয়ে নিয়ত পড়েন নাই। আল্লাহ হয় তার একটা হিসাব, হয়তো সবে মেরাজ হিসাব করে উনি রাসূলের ইন্তেকাল পর্যন্ত হিসাব করে বলছেন যে 30,000 ওয়াক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ বাকি তারও কত পড়েছেন, কিন্তু তিনি জিন্দগিতে একবারও কি করেন নাই, চাকার নামাই, একবারও তিনি মুখ দিয়ে নিয়ত পড়েন নাই। তাহলে এবার আমরা আসি দ্বিতীয় যেটা আমাদের কাজ, এবার লাইন বন্দি হয়ে কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে এবার আপনাকে নিয়ত করতে হবে। তাহলে নিয়ত দিলির কাজ, নিয়তে যে আমরা পড়ি যা বলি এটা কি আদৌ কোনো প্রয়োজন আছে? কেউ কি জুমার নামাজ আসরের নিয়তে পড়তে যায় নাকি? যাই, আপনি যখন একামাত হচ্ছে তো ফরজের জন্যই তো আপনি দাঁড়িয়েছেন, তখন তো নফলের প্রয়োজন নেই, আপনি কাজা পড়ছেন না আদা পড়ছেন এ তো আল্লাহ ভালো করে জানেন, জানেন না, মুস্তাকবিলের সামনে করেছেন আল্লাহ জানে না, ইমাম না মুক্তাদি আল্লাহ দেখেন না, কাজে আপনি একটু চিন্তা করেন যে এই জিনিসগুলি মুখ দিয়ে পড়েন আদৌ কি আল্লাহকে বলার কোনো প্রয়োজন আছে যিনি যখন আপনার অন্তর্জামী? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো করেন নাই, এর আদৌ কোনো প্রয়োজন নেই। এই জন্য আপনার যদি প্রশ্ন করেন তাহলে নিয়ত কোথা থেকে আসলো, বলবো এক প্রকার মোল্লাদের থেকে এসেছে, এটা ওই বগদাদি কায়দার মধ্যে এর স্থান। হানাফি মাজহাব বলেন, শাফি অন্য অন্য মাজহাবে তো নিয়ত পড়ার কোনো দলিলই নেই, হানাফি মাজহাবের কিছু ইমাম বা হয়তো লেখকরা লিখেছেন এবং আপনারা শুনলেন হানাফি মাজহাবের বড় বড় জাদরাইল আলেমরা এটাকে বেদাত বলে আখ্যায়িত করেছেন এবং এর এর ওজুদ বা অস্তিত্ব শুধু ওই কায়দা বগদাদিতেই আছে এবং বাজারের কিছু প্রচলিত নামাজ শিক্ষা আল্লাহ রাসূলের হাদিসও নেই, সাহাবায়ে কিরামও করেন নাই, তাবিরও করেন নাই,
ইমামরাও করেন নাই, কোন যোগ্য আলেম তাদের কোন কিতাবে, বা হানাফি মাযহাবের যে সমস্ত যোগ্য কি বলে বিশ্বাসযোগ্য কিতাব এর কোন কিতাবেও খোঁজ করে পাবেন না। এটা পাবেন বাগদাদি কায়দায়, এটা পাবেন কোথায়? ওই কিছু মোল্লা যারা মসজিদে পড়ায় তাদের থেকে শিক্ষা পাবেন, এর দলিল কোনো কিছু তো নেই। এই জন্য আসুন, মুখ দিয়ে পড়া এটা নিঃসন্দেহে বিদআত, আমরা এটাকে ত্যাগ করব। এবার আপনি দিল দিয়ে কিভাবে নিয়ত করবেন, ঠিক না? নামাজ, কোন নামাজ, ফরজ, নওয়াজিব না নফল, যেটা আপনি মুখ দিয়ে বলেন যে কথাগুলি, ওইগুলি দিল দিয়ে। এবং দিলের চাইতে দ্রুত আর কিছু কাজ করতে পারে না। ফরজ না নফল, সুন্নত না নফল, কি জোহর না আসর না চাঁদ, এই সালাতটা আপনি যখনই একামত হচ্ছে দাঁড়ালেন তখন আপনার দিল দিয়ে। এই জন্যে কেউ যদি নিয়ত না করে তাহলে তার সালাত হবে হবে না। একজন মানুষ মুখ দিয়ে নিয়ত পড়ে নিল, কিন্তু কি যে পড়লো এটা দিল দিয়ে সে অর্থ জানে না, মন দিয়ে কিছুই ভাবলো না, তাহলে তার নামাজ হবে হবে না। এই জন্যে দিল দিয়ে নিয়ত করতে হবে, মুখ দিয়ে আদৌ পড়ার প্রয়োজন নেই। কেউ যদি শুধু পড়ে দিল দিয়ে না বুঝে তাহলে তার নিয়তই হবে না। এই জন্য আসুন বন্ধুগণ, নিয়ত করেন, নিয়ত পড়ার প্রয়োজন নেই। আমরা কানের কাজ কোনো সময় কোনো চোখ দিয়ে করি না, মুখের কাজ আমরা মাথা দিয়ে করি না, হাতের কাজ পা দিয়ে করি না, তাহলে দিলের কাজ কেন আপনি মুখ দিয়ে করবেন? আর যেটা রাসুল করেন না আপনি কেন করবেন? এই জন্য আসুন, রাসুলের সহি তরিকায় যদি আপনি নামাজ পড়তে চান তাহলে নিয়তে গড়বড় করা চলবে না। রাসুলের দেওয়া তরিকায় আপনাকে নিয়ত করতে হবে। রাসুল 30,000, আল্লামা মোল্লা আলী কারী হানাফির যদি হিসাবে আমরা মেনে নিই, 30,000 একবারও তিনি নিয়ত পড়লেন না, তাহলে আপনি কেন পড়বেন? কেন আপনি শুরুতেই রাসুলের বিপরীত করে আপনি আপনার সালাতকে রাসুলের তরিকার উল্টা তরিকা করে কেন সেটাকে গায়েব কবুল করার জন্য চেষ্টা করবেন? এই জন্য আসুন, নিয়ত ছেড়ে, নিয়ত মুখে পড়া ছেড়ে নিয়ত আমরা দিল দিয়ে করার চেষ্টা করি। অনেকে দেখি ওই যে আল্লামা ইবনে কাইয়িমের কথা, যে ইবলিস শয়তানের অসসা হয় না, একবার করছে আবার হাত ছেড়ে দিল, আবার দেখবেন অনেকে আছে এমন, হয়তো ভুলে গেছে, জোহরের জায়গায় আসর বলে দিয়েছে, মাগরিব জোহর ইশা বলে দিয়েছে, তাই না? কিভাবে করে অনেক আমি দেখছি একাধিকবার নিয়ত পড়ে ছাড়ে পারে, এবং দেখবেন এক ওদিকে তাকরিবে তাহরিমা শেষ হয়ে গেল, দোয়া ইস্তেফতা শেষ হয়ে গেছে, সূরা ফাতিহা শুরু করে দিয়েছে, তারপরও নিয়ত নিয়ে ব্যস্ত আছে। এগুলো নিঃসন্দেহে শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কি হতে পারে? এবার যখন নিয়ত হয়ে গেল আপনার, কি করবেন? এবার আপনাকে তাকবীরের তাহরিমা বাঁধতে হবে, ঠিক কিনা? তাকবীরের তাহরিমা বাঁধার সময় আপনার দুইটা হাত উত্তোলন করতে হবে, কাঁধ বরাবর দুই হাত উত্তোলন, এটা সবচেয়ে সহি হাদিস, বেশি বর্ণনাকারী, এবং কানের লতি পর্যন্ত হাত উঠা হাদিস আছে। আপনি কাঁধ বরাবর অথবা কানের লতি বরাবর দুই হাত উত্তোলন করবেন, হাত দুইটা আপনার কেবলামুখী থাকবে এভাবে, এই পেটটা, এবং আঙুলগুলি না বন্ধ থাকবে না খোলা থাকবে, খোলা দেখছেন তো আর বন্ধ দেখছেন তো, বরং স্বাভাবিক স্বাভাবিক আছেন একটা, এই স্বাভাবিক আঙুল দুইটিকে এইভাবে কাঁধ বরাবর বা কানের লতি বরাবর, তবে কানের লতি ধরবেন না। মাওলানা রুহুল আমিন দুই বাংলার বড় পীর সাহেব, তিনি নওয়াজ শিক্ষায় লিখেছেন কাঁধে কানের লতি ধরতে হবে, এটা একটা বিদআত, এর কোনো প্রমাণ নেই, পর্যন্ত আর ধরা, ধরলে তো উপরে উঠে গেল আপনার, ঠিক কিনা? কানের লতি ধরার কোনো দলিল নেই, বরং কান বরাবর অথবা কাঁধ বরাবর আপনাকে হাত উত্তোলন করতে হবে। যদি ধরতে যান তাহলে তো আঙুল আপনার পাকা হয়ে গেল, আঙুল আপনার খোলা সোজা রাখতে হবে, সুন্নতের সরাসরি। মনে রাখবেন, যখনই নিজের বাড়ানো কিছু আসবে তখন দেখবেন সহি সুন্নতের উল্টা হয়ে গেছে, বাধ্য হতেই হবে। এবার আপনি তাকবীরের সঙ্গে সঙ্গে হাত উঠাতে পারেন, আল্লাহু আকবার, হাতও উঠালেন তাকবীরও বাঁধলেন, তাকবীরও দিলেন হাতও উঠালেন একসঙ্গে, এটা তিন ভাবে যায়, তাকবীরের সঙ্গে সঙ্গে হাত উঠা, আল্লাহু আকবার, বুঝে আসছে আপনাদের? আর একটা পদ্ধতি হলো আগে তাকবীর পড়ে নেন পরে হাত বাঁধেন, আল্লাহু আকবার, বুঝতে পারলেন? আগে তাকবীর পড়লেন এরপর আপনি হাত বাঁধলেন, হাত উঠিয়ে হাত বাঁধলেন। তিন নম্বরে হলো হাত বাঁধা আগে তকবীর পরে, আল্লাহু আকবার, তিনটাই জায়েজ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনটাই বিশুদ্ধ হাদিসে প্রমাণ আছে। আপনি এক একটা এক এক সময় করেন তাহলে রাসূলের তিন রকম হাদিসের আমল হবে, বুঝে আসছে আপনাদের? তাহলে হাত উত্তোলন এবং তাকবীর একই সঙ্গে আল্লাহু আকবার, আগে তকবীর পরে হাত বাঁধেন, আল্লাহ, আগে তকবীর পড়ে নেন আল্লাহু আকবার, ঠিক আছে, আগে হাত বাঁধেন পরে তকবীর বলেন আল্লাহু আকবার, এই তিনটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসে প্রমাণিত আছে। কাজেই যখন যেটা আপনার এক এক সময় এক একটা করে রাসূলের তিন রকমের হাদিসের আমল করার চেষ্টা করে। এবার আমরা হাত উত্তোলন করে এবার হাত আমাদের বাঁধতে হবে, ঠিক না? এই হাত বাঁধা মশালাটা বড় একটু জটিল, হাত বাঁধা মশালাটা একটু জটিল। একটা একটা করে আমরা আগাবো, যদি আজকে খতম না হয় ইনশাল্লাহ সামনে সব আলোচনা করবো। আল্লাহ বাচ্চা রাখলে দোয়া করবে যেন অসুস্থ না হয়ে যায়। আসলে বেশি কথা বলে বলে লাঞ্চের অসুবিধা হয়ে গেছে, কথা বলে এই জন্য গত সপ্তাহে আসেনি। আমাদের একটা প্রশিক্ষণ হলো হবুপে, মাগরিব টু এশা, এশা টু সাড়ে নয়টা দশটা, আলাতুল মুকায়েফ কাজ করে না, গরম, সমস্ত শরীর শুধু ঘাম চুতে থাকে, আমি দাঁড়িয়ে আলোচনা করে থাকি, এই কষ্ট হয়ে একটু অসুবিধা হয়ে গেছে। দোয়া করবেন ইনশাল্লাহ যেন আল্লাহ সাহায্য করে। হাত কোথায় বাঁধবেন? হাদিসের ভাষায় বা হাদিস যেগুলি এসেছে এটা তিন প্রকার, একটা হলো নাভির নিচে, একটা হলো নাভির উপরে, একটা হলো বুকের উপরে। একটা হলো নাভির নিচে, একটা হলো নাভির উপরে, আর একটা হলো বুকের উপরে। হাত কিভাবে বাঁধবেন সেটা পরে, হাত কোথায় রাখবেন আগে সে জানেন, ঠিক আছে? কারণ হাত বাঁধারও পদ্ধতি আছে। আবার কেউ বুক নিয়ে নিয়েছেন, আমি কারোর নাম বলছি না, কোনো মাঝাবে হয়তো কেউ হয়তো বুক নিয়ে নিয়েছেন, কেউ বুকের নিচেটা বা নাভের উপরে, কেউ নাভের নিচে, তার তো থাকলো না কোথায়। তো মালিকি মাঝাবের কিছু লোক আবার হাত ছেড়ে দিয়েছে, জানি না ওই জন্যে যে অন্যগুলা তো মাঝাব অন্য অন্য মাঝাবরা নিয়ে নিয়েছে, এবার আমরা কোনটা ধরি, এবার হয়তো হাত ছাড়াটাই ধরেছে নাকি আল্লাহ ভালো জানেন, জানি না কারণ কি, কোনটা সঠিক আমরা জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় হাত রাখতেন? বিশুদ্ধ হাদিসে